এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাস মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া আলাদুল খিসাম। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى فِي فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحس
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। আশা করি সবাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন। তাফসিরে কোরআনের অনুরোধের এই আসরে সূরা নিসার 48-52 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। তো শুরুতেই দেখা যাক 48 আয়াতে কি বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া যাকে ইচ্ছা তার পাপ ক্ষমা করেন, যে আল্লাহর শরীক করে সে মহা পাপ করল।
আগের আয়াতে ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যে কিছু সাবধানবাণী উচ্চারণের পর আল্লাহ এই আয়াতে মুসলমানদেরকেও এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যেসব বিশ্বাস বা কাজ মানুষকে খাঁটি একত্ববাদ থেকে দূরে সরিয়ে দেয়, অর্থাৎ মানুষ যেসব কাজ বা বিশ্বাসের মাধ্যমে আল্লাহর সাথে অন্য কিছু বা কাউকে শরীক করে সেসব বড় গোনা। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও এইসব গোনা ক্ষমা করবেন না, কারণ অংশীবাদিতা মানুষের ইমানের ভিত্তিকে নষ্ট করে দেয়। আল্লাহর ক্ষমাশীলতা বলতে এখানে যা বোঝানো হয়েছে তা হল ক্ষমা না চাইলেও বা তওবা না করলেও আল্লাহ কোনো পাপ ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ শিরকের অপরাধ তওবা করে পুনরায় ইমান না আনা পর্যন্ত ক্ষমা করেন না। বিভিন্ন বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআনের এই আয়াত মুমিনদের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক, কারণ মুমিনদের গোনাহ যত বড় বা বেশি হোক না কেন, তাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করা হয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, শিরক মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, অংশীবাদী নিজেই নিজেকে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করার অর্থ হল আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা এবং এটা আল্লাহর উপর সবচেয়ে বড় অপবাদ। এবারে এই সুরার 49 ও 50 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আলম তারা ইলাল লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইয়ুযলামুনা ফাতিলা انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا
অর্থাৎ তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পবিত্র ও নিষ্পাপ মনে করে, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। লক্ষ্য করো তারা কিভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ আরোপ করছে এবং এটি প্রকাশ্য পাপ হিসেবে যথেষ্ট। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন একে অপরকে বিভ্রান্ত এবং নিজেদেরকে সবসময় সঠিক ও নির্ভুল মনে করছো? অথচ আল্লাহ তোমাদের মনের খবর জানেন, তোমাদের মধ্যে কারা প্রশংসা পাবার যোগ্য সেটাও আল্লাহই ভালো জানেন। আল্লাহই কাজের মাধ্যমে মানুষকে অপবিত্রতা থেকে পবিত্র করেন এবং তাদের প্রশংসা করেন। অন্য কথায়, আল্লাহ যেসব বৈশিষ্ট্যকে ভালো মনে করেন সে সবই হচ্ছে সদ্গুণ। স্বার্থপর ও অহংকারী লোকেরা যেসব বিষয়কে নিজেদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি বলে মনে করে সেগুলো সদ্গুণ নয়। এ ধরনের মানুষ ওইসব খারাপ দিককে আল্লাহর উপরও চাপিয়ে দেয়। এসব হল আল্লাহর উপর মিথ্যা চাপিয়ে দেয়া তথা আল্লাহকে অপবাদ দেয়া। ধার্মিক লোকেরা ধর্ম পালন করতে অহংকারী হয়ে পড়লে তবে তা হবে মারাত্মক বিপর্যয়। এটা এমন এক বিপদ যা ঐশী ধর্মের প্রত্যেক অনুসারীকেই ফাঁদে ফেলতে পারে। ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে উন্নত বলে এটা ধরে নেওয়া যায় না যে প্রত্যেক মুসলমানই অন্যদের চেয়ে ভালো। অর্থাৎ এ আয়াতে ধর্মীয় অহংকারের বিপদ থেকে দূরে থাকতে মুসলমানদের সাবধান করে দেওয়া হয়েছে। হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, খোদাভীরু লোকেরা প্রশংসা শুনে ভয় পায়। খোদাভীরু লোকেরা আত্মপ্রশংসা তো করেনই না, বরং কেউ প্রশংসা করলে অহংকার সৃষ্টির ব্যাপারে ভয় করেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ যদি কোনো মানুষের প্রশংসা করেন সেটাই গ্রহণযোগ্য ও মূল্যবান, আত্মপ্রশংসার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, নিজের প্রশংসা ও প্রচার অহংকারের বহিঃপ্রকাশ, এটা আল্লাহর দাসত্বের চেতনারও পরিপন্থী। তৃতীয়ত, নিজেকে আল্লাহর কাছাকাছি বা অতি ঘনিষ্ঠ মনে করার অর্থ হল আল্লাহর উপর সবচেয়ে বড় অপবাদ দেয়া। এ ধরনের অহংকারের জন্যে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এবারে সূরা নিসার 51 ও 52 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে বলা হয়েছে,
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا।
তুমি কি তাদের লক্ষ্য করনি যারা ঐশী গ্রন্থের কিছু অংশ প্রাপ্ত হয়েছে? তারা মূর্তি এবং শয়তানদের বিশ্বাস করেছে। তারা অবিশ্বাসীদের সম্পর্কে বলে, আমরা তো ইসলামের প্রতি বিশ্বাসীদের চেয়ে বেশি সুপথগামী। এদের উপরই আল্লাহ অভিশাপ দিয়েছেন। আল্লাহ যাকে অভিশাপ দেন তুমি তার জন্য কোনো সাহায্যকারী পাবে না।
ইতিহাসে এসেছে, ওহদ যুদ্ধের পর মদিনার একদল ইহুদি মক্কায় গিয়ে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাথে জোটবদ্ধ হয়। তারা মুশরিকদের সুদৃষ্টি পাবার জন্য তাদের মূর্তিগুলোকে সেজদা করে এবং বলে যে মূর্তি পূজা মুসলমানদের ইমানের চেয়ে ভালো। মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে না বলে ইহুদিরা মহানবীর সাথে চুক্তিবদ্ধ থাকলেও তারা সেই চুক্তি লঙ্ঘন করে এবং মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের সাথে ঐক্যজোট গঠন করে। এ থেকে বোঝা যায় ইহুদিরা নিজেদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য তাদের নীতি বিসর্জন দিতে প্রস্তুত ছিল। ইহুদিরা ঐশী ধর্মগ্রন্থ তওরাতের অনুসারী বলে দাবি করা সত্ত্বেও মূর্তি পূজারীদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে ইসলামের চেয়ে উত্তম বলে ঘোষণা দেয়। এমনকি তারা ইসলামের বিরুদ্ধে সংগ্রামের জন্য মুশরিকদের সাথে জোট বাঁধে। এত বড় অপরাধের জন্য আল্লাহ তাদের উপর অভিশাপ দিয়েছেন এবং তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, প্রথমত, ইহুদিরা ইসলাম ধর্মের বিরুদ্ধে শত্রুতার জন্য ধর্মহীন কাফেরদের সাথেও ঐক্যজোট করতে প্রস্তুত, তাই তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। দ্বিতীয়ত, হিংসা ও ঘৃণা মানুষকে অন্ধ করে ফেলে। যারা ইসলামের সাথে শত্রুতা করছে তারা ইসলাম ধর্মকে খারাপ মনে করে তা করছে না। ইসলাম ধর্ম তাদের জড়বাদী অশুভ লক্ষ্য অর্জনের পথে বাধা বলেই তারা এর বিরোধী। তৃতীয়ত, মানুষের প্রকৃত সাহায্যকারী হলেন আল্লাহ। কেউ যদি নিজের খারাপ কাজের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তাহলে সে নিজেই যেন নিজেকে সাহায্যকারী থেকে দূরে সরিয়ে নিল। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে। সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের আয়োজন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কমন রোগগুলোর মধ্যে একটি ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। বাংলাদেশ সহ সারা বিশ্বে ডায়াবেটিস এখন মহামারী হয়ে উঠছে। সারা বিশ্বে এটি একটি আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে। তো এই ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেহ রোগটি নিয়ে আজ দ্বিতীয় পর্বের আলোচনা হবে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুল। জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
রেডিও তেহরানের মাধ্যমে শ্রোতাদেরকে ডায়াবেটিস সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জনাব ডাক্তার রাহুল, প্রথম পর্বের আলোচনায় আপনি খুব সহজ, সরল ও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন বেশ কয়েকটি বিষয়। ডায়াবেটিস কি, মেটাবলিক ডিসঅর্ডার, ইনসুলিন, কেন ডায়াবেটিস হয়, কত রকমের ডায়াবেটিস হয় এবং এর লক্ষণগুলো। দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, ডায়াবেটিস হয়েছে কিনা তা জানার জন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে এবং কি পরীক্ষা করাতে হবে।
আসলে ডায়াবেটিস আমাদের মধ্যে এতই মহামারী হয়েছে যে আগে ধারণা করা হতো বয়স 40 কিংবা তার বেশি হলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, কিন্তু বর্তমান সময়ে বয়স 30 কিংবা তার নিচে হলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ বেড়ে যাচ্ছে। তাই যাদের বয়স 30 এর উপরে তাদেরকে সবাইকে অবশ্যই নির্দায়িত্বে একবার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। আর যাদের বংশে ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই বয়স 30 হওয়ার আগেই পরীক্ষা করতে হবে। আপনার মধ্যে যদি ডায়াবেটিসের কোনো লক্ষণ দেখা যায় আপনি নির্দায়িত্বে একটু পরীক্ষা করতে পারেন। সেটার জন্য আপনি যদি ফার্মেসি থেকে একটা স্ক্রিনিং টেস্ট করতে পারেন, সন্দেহ আছে কিনা না, যদি রেঞ্জের উপরে যায় সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। এখন ডায়াবেটিস আছে কিনা না সেটার জন্য প্রথমেই আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ডায়াবেটিস রোগ নির্ণয়ের জন্য একজন MBBS ডাক্তারই যথেষ্ট। MBBS ডাক্তার যদি কখনো মনে করে যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাতে হবে তখন তিনিই পাঠাবেন। সাধারণত ডাক্তারের কাছে গেলে একটা র্যান্ডম ব্লাড গ্লুকোজ করা হয়, সেখান থেকে একটু ধারণা করা হয় ডায়াবেটিস আছে কিনা না। যাদেরকে ধারণার মধ্যে পড়ে যে ডায়াবেটিস হতে পারে তাদেরকে পরবর্তীতে অভুক্ত অবস্থায় ব্লাড গ্লুকোজ পরীক্ষা করা হয়। OGTT নামে একটি পরীক্ষা আছে, সেটি করা হয় এবং কারো কারো ক্ষেত্রে HbA1c পরীক্ষাটি করা হয়। এখন আপনার ডায়াবেটিস আছে কিনা না সেটা খুব স্পষ্ট আপনাকে ধারণা নিতে হবে। এবং কারো কারো ক্ষেত্রে প্রি ডায়াবেটিস যদি থাকে, মানে আপনার আগামী 3-4 বছরে ডায়াবেটিস হতে পারে, এখন একটা বর্ডার লাইন অবস্থায় অবস্থান করছেন, সেটাও কিন্তু আপনি OGDT পরীক্ষার মাধ্যমে সেটা নিশ্চিত হওয়া যায়। এবং আপনি পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার আপনাকে সে সম্পর্কে অবহিত করবে।
ডাক্তার রাহুল, পরীক্ষার পর জানা গেল ডায়াবেটিস হয়েছে, তখন করণীয় কি, মানে ডায়াবেটিসের চিকিৎসাটা কি হবে?
ধন্যবাদ। পরীক্ষা নিরীক্ষার পর কারো যদি ডায়াবেটিস নিশ্চিত হয়ে যায়, সেক্ষেত্রে মনে রাখতে হবে ডায়াবেটিস সম্পূর্ণ সারানো বা নিরাময় করা সম্ভব না, তবে এ রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সেক্ষেত্রে করণীয় হচ্ছে ডাক্তারের দেওয়া 3টি পরামর্শ মেনে চলা। ইংরেজিতে বলে থাকে 3 Ds, ডায়েট, ডিসিপ্লিন এন্ড ড্রাগস। তার মানে হচ্ছে নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, কায়িক পরিশ্রম বা ব্যায়াম এবং ঔষধ সেবন। আমাদের চিকিৎসার মূল উদ্দেশ্য থাকে ডায়াবেটিসের জটিলতা দূর করা বা বিলম্বিত করা। তাহলে প্রথমত ডায়াবেটিস হলে খাদ্যের একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। দ্বিতীয়ত, রোগ নিয়ন্ত্রণের বিষয়ে ব্যায়াম ও শারীরিক চর্চা অবশ্যই করতে হবে। এবং তৃতীয়ত, আপনাকে ঔষধ গ্রহণ করতে হবে। কারো যদি নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, ব্যায়াম করার পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে তাকে মুখে আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি অথবা ইনসুলিন ইঞ্জেকশন দিই। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে এই 3টার মধ্যে কিন্তু এমন যেন না হয় আপনি খাবার দাবারে আপনার কোনো ঠিক নেই, আপনার কোনো শারীরিক ব্যায়াম নেই, আপনি শুধু ঔষধ কিংবা ইনসুলিনের উপর নির্ভরশীলতা হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না।
শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিস নিয়ে মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার রাহুল, ডায়াবেটিস রোগটি প্রতিরোধযোগ্য, তো কিভাবে এই প্রতিরোধটি করা যাবে?
জি, ধন্যবাদ। ডায়াবেটিস রোগটি প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিস রোগের প্রতিরোধ সাধারণত 3 ধাপে করা হয়। প্রথম ধাপ হলো প্রাথমিক প্রতিরোধ বা প্রাইমারি প্রিভেনশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন রোগ হওয়ার আগেই তার প্রতিরোধ করা। আর এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। প্রতিরোধের দ্বিতীয় ধাপ হচ্ছে দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা প্রদান। এবং তৃতীয় ধাপ হচ্ছে যাদের ইতোমধ্যে ডায়াবেটিসের জটিলতা দেখা দিয়েছে, তাদের সঠিক চিকিৎসা দেয়া এবং আরো জটিলতা যাতে না বাড়ে সেজন্য পদক্ষেপ নেওয়া। ডায়াবেটিস রোগ সাধারণত রোগীর চোখ, রক্তনালী, হার্ট, কিডনি, স্নায়ুতন্ত্র ও পদযুগলে ভয়ানক ক্ষতি করে। জটিল রোগীদের চিকিৎসা আনা এবং পুনর্বাসন করাও ডায়াবেটিস চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আবু কামরান রাহুল, আজকের আলোচনার শেষ ভাগে এসে যে প্রশ্নটি জানতে চাইব সেটি হচ্ছে, ডায়াবেটিস হলে নিয়ন্ত্রিত জীবন অভ্যাসের বিষয়টি আপনারা বলে থাকেন, তো এই নিয়ন্ত্রিত জীবন অভ্যাস বলতে আসলে কি বোঝান আপনারা?
নিয়ন্ত্রিত জীবন অভ্যাস বলতে নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ এবং ব্যায়াম বা শারীরিক পরিশ্রমকে বোঝায়। নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, ডায়াবেটিস হলে খাদ্যের একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। খাদ্যের নিয়ম মেনে চলার প্রধান উদ্দেশ্য হল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্য ভালো রাখা। সেক্ষেত্রে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার যতটুকু সম্ভব বাদ দিতে হবে। ভাতের পরিবর্তে রুটি খেতে হবে, আঁশবহুল খাবার বেশি খেতে হবে, ঘি, মাখন, চর্বি, ডালডা বর্জন করতে হবে, লাল চর্বিযুক্ত মাংস কম খেতে হবে। আর দ্বিতীয় ধাপে হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিষয়ে ব্যায়াম ও শরীরচর্চার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণ বেড়ে যায়, তাই প্রতিদিন অন্তত 30 মিনিট মধ্যম গতিতে হাঁটতে হবে, সপ্তাহে কমপক্ষে 5 দিন। শারীরিক অসুবিধা থাকলে সেক্ষেত্রে সাধ্যমতো কায়িক পরিশ্রম করতে হবে।
ডাক্তার রাহুল,
আজ আর হাতে সময় নেই নিয়ন্ত্রিত জীবন অভ্যাসের বিষয়টি নিয়ে তৃতীয় পর্বে আরও বিস্তারিত শুনব আপনার কাছ থেকে। তো স্বাস্থ্য কথার আসরে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিস নিয়ে তৃতীয় পর্বে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিশেষজ্ঞ ডাক্তার কথা বলবেন, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। একই সাথে বলে রাখছি, আপনারা নিয়মিত ব্যায়াম করবেন, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খাবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। অমর কিংবদন্তি অমর খৈয়াম,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ অমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যাঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি অমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা পিতার অসুস্থতার খবর পেয়ে বাল্ক থেকে খৈয়ামের নিশাপুরে প্রত্যাবর্তন এবং তার গুরুত্বপূর্ণ সহযোগী ও তৎকালীন বিখ্যাত ব্যক্তি নিজামুল মুলকের জীবনের নানা দিক ও তার অবদান নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব, আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। নিজামুল মুলুক ছিলেন সেলজুক রাজদরবারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। একসময় ইরানে বিশৃঙ্খলা ও বিভিন্ন ধরনের সংকট ছড়িয়ে পড়লে তিনি পরিস্থিতির উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখেন, মানুষকে জ্ঞানার্জনের দিকে উৎসাহিত করেন। এ কারণে তিনি ইরানের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাকেন্দ্র বা বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেন। এক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি ছিল নিজামিয়া বৈজ্ঞানিক ও ধর্মীয় শিক্ষাকেন্দ্র নির্মাণ, যা সেই সময়ের বড় বড় শহরগুলো যেমন নিশাপুর, বাগদাদ, কায়রো, ইস্পাহান, অমল, বাল্ক ও হেরাতে প্রতিষ্ঠিত হয়েছিল। ইরানের এই মন্ত্রীর নামে নামকরা নিজামি স্কুল প্রতিষ্ঠা ছিল ইসলামিক স্কুল বা শিক্ষাকেন্দ্রের পরিধি সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ আন্দোলনের সূচনা। কেননা এরপর অনেক রাজনৈতিক নেতা ও জ্ঞানী ব্যক্তি খাজা নিজামুল মুলকের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে এই ধরনের আরও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়েছিলেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধে মঙ্গোলদের আক্রমণের সময় পর্যন্ত মুসলিম বিশ্বে জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে এসব শিক্ষাকেন্দ্রগুলো বিখ্যাত হয়ে উঠেছিল।
নিজামী স্কুল বা শিক্ষাকেন্দ্রের শিক্ষক, পরিচালক এবং কর্মচারীদের বেতন দেওয়া হতো। এছাড়াও এই শিক্ষাকেন্দ্রগুলোর বিশেষ নিয়মকানুন ছিল এবং শিক্ষক ও ছাত্রদেরকে ব্যাপক যাচাই বাছাই করে গ্রহণ করা হতো। এই শিক্ষাকেন্দ্রগুলোতে উঁচু স্তরে শিক্ষক পদে পৌঁছানোর জন্য তীব্র প্রতিযোগিতা হতো। এক কথায় বলা যায়, আধুনিকতার শীর্ষে ছিল এইসব শিক্ষাকেন্দ্র। প্রকৃতপক্ষে নিজামুল মুলকের বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ় ইচ্ছাশক্তি সেলজুকদের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নতি এবং তাদের শাসনাধীন অঞ্চলের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছিল। তার মন্ত্রিত্বকালে জনগণের কাছ থেকে কর আদায়ের বিনিময়ে একের পর এক শহরের রাস্তাঘাট ও ভবন নির্মাণ করা হয়েছিল। খাজা নিজামুল মুলক তুসি মন্ত্রিত্ব ও রাজনৈতিক বিষয়ে দক্ষতা ছাড়াও লেখালেখিতেও তিনি প্রতিভার সাক্ষর রেখেছিলেন। তিনি ইরানের পূর্ববর্তী রাজাদের শাসন কৌশল, রাষ্ট্র ব্যবস্থা, নীতিশাস্ত্র এবং রাজনীতি বিষয়ক একটি বই লিখেছিলেন। বইটির নাম সিয়াসতনামা বা সির আল মুলক এবং এটি ১১ খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় রচিত গুরুত্বপূর্ণ ও মূল্যবান বইগুলোর মধ্যে একটি।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
নিজামুল মুলকের অবদান ও সেবামূলক কাজ নিয়ে বলার মতো অনেক কথা হচ্ছে। সেলজুকদের রাজধানী নিশাপুর থেকে ইস্পাহানে স্থানান্তরের পর সেখানেও তিনি অবকাঠামো উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখেন। তার নাম করা কিছু পদক্ষেপের মধ্যে ইস্পাহানে মহাকাশ গবেষণা কেন্দ্র, মানব মন্দির নির্মাণ ছিল অন্যতম। নিজামুল মুলক সেলজুক রাজা মালিক শাহের অনুমতি নিয়ে ওমর খৈয়ামকে এই শহরে আসার আমন্ত্রণ জানিয়ে এই মানব মন্দির স্থাপনে সাহায্য করার এবং জ্যোতির্বিদ্যা বোর্ডের প্রধান হওয়ার জন্য খৈয়ামকে অনুরোধ করেন। আমন্ত্রণ গ্রহণ করে ওমর খৈয়াম নিশাপুর থেকে ইস্পাহানে যান এবং ১৮ বছর এই শহরে অবস্থান করেন। ইস্পাহান শহরটি বর্তমান ইরানের প্রায় কেন্দ্রে অবস্থিত। সেলজুক আমলে এই রাজবংশের শাসকরা এই শহরের দিকে দৃষ্টি দিয়েছিলেন এবং এই শহরের উন্নয়নে তারা অনেক অর্থ ব্যয় করেছিলেন। কথিত আছে যে তগরুল এবং তার উত্তরসূরিদের সময় ইস্পাহান শহরের উন্নয়ন এবং এর চারপাশে মসজিদ ও সুউচ্চ ইমারত নির্মাণের প্রায় ৫ লাখ দিনার ব্যয় করা হয়েছিল।
ইবনে জজির লেখা অনুসারে রাজদরবারের কোষাগারের সাথে এই খরচের পরিমাণ তুলনা করে দেখা গেছে, বাদশাহ মালিক শাহ মারা যাওয়ার সময় মাত্র ২০,০০০ দিনার ও স্বর্ণমুদ্রা রেখে গিয়েছিলেন। নাসির খসরু নামে একজন ইরানি পর্যটক, যিনি ১,০০০ বছর আগে সেলজুক রাজা তগরুলের শাসনামলে ইস্পাহান ভ্রমণ করেছিলেন, তিনি তার ভ্রমণ কাহিনীতে ইস্পাহানের জনগণের কল্যাণময় জীবন ও নানান সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, সেলজুক রাজা তগরুল নিশাপুরের একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তির কাছে শহরের শাসনভার অর্পণ করেন, যার নাম ছিল খাজা উমিদ। এ সম্পর্কে ওই ইরানি পর্যটক তার ভ্রমণ কাহিনীতে আরও বলেছেন, সুলতান নির্দেশ দিয়েছিলেন যে তারা ৩ বছর পর্যন্ত জনগণের কাছে কিছুই চাইবে না, কারণ আমরা এখানে আসার আগে এখানকার জনগণ বিশাল দুর্ভিক্ষে পতিত হয়েছিল।
আমরা যেমনটি বলেছিলাম যে সেলজুকরা ইস্পাহান শহরের উন্নতি ও বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছিল এবং বহু সুন্দর ভবন নির্মাণ করেছিল। তবে একই সাথে সেলজুকদের ওই উন্নয়ন প্রচেষ্টার পেছনে স্থানীয় ইরানি কারুকার্য শিল্পেরও বিরাট ভূমিকা ছিল। যদিও সেলজুকরা শিল্পের প্রতি খুব একটা অনুরাগী ছিলেন না, কিন্তু ইরানের শিল্পীদের অবদানের কারণে আমরা দেখতে পাই যে ইরানের সেলজুক আমলের স্থাপনাগুলোতে ইরানের প্রাচীন স্থাপনার ছাপ রয়েছে। এসব স্থাপনা নির্মাণে ইট এবং দেয়ালে প্লাস্টারের কাজে জিপ সাপ ব্যবহার করা হতো। একই সাথে ভবন জুড়ে ভেতরে ও বাইরে আঁকা হতো দৃষ্টিনন্দন নকশা। চোখ ধাঁধানো এসব স্থাপনা নির্মাণ পদ্ধতি সাসানীয় যুগ থেকে শুরু করে সেলজুক শাসনামল পর্যন্ত ব্যবহৃত হতো। ওই সময়গুলোতে ইসলামী স্থাপনা ও ভাবধারার সাথে ইরানি স্থাপনার মিশ্রণ ঘটে। ইরানি পর্যটক নাসের খসরু তার ভ্রমণ কাহিনীতে ইস্পাহান শহরের নজর কাড়া সুন্দর সুন্দর ভবনের কথাও উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন,
হামুন নদীর তীর ঘেঁষে ইস্পাহান শহর গড়ে উঠেছে, যেখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম। প্রতি 10 গজ পরপর কূপ খনন করলে সেখান থেকে বের হয়ে আসে ঠান্ডা মিষ্টির পানি। শহরের চারদিকে সুন্দর প্রাচীর রয়েছে, সেখানে অনেকগুলো প্রবেশপথ এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতির জন্য রয়েছে বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার ও দুর্গসমূহ। শহরের মাঝখানে আছে অনেক বড় আদিনা মসজিদ। শহরের চারদিকের প্রাচীরের দৈর্ঘ্য 3.5 ফারসাং, অর্থাৎ বর্তমান হিসাবে 2184 কিলোমিটার লম্বা। শহরের ভেতরটা অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী এবং কোথাও ধ্বংসের চিহ্ন দেখিনি।
তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানেও আমরা ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আয়োজিত আলোচনা অব্যাহত রাখবো। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
যুদ্ধ ও আসল অপরাধী।
শ্রোতা ভাই বোনেরা, যুদ্ধ ও আসল অপরাধের শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত পর্বের আলোচনায় আমরা আমেরিকার চাপিয়ে দেওয়া কানাডা যুদ্ধের পটভূমি ও এর গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। আজও আমরা এ যুদ্ধের আরও কিছু দিক এবং পরিণতি সম্পর্কে কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
গত আলোচনায় আমরা শুনেছি মার্কিন সরকার গ্রানাডায় নির্মীয়মান আন্তর্জাতিক বিমানবন্দরকে রাশিয়া ও কিউবার সামরিক ঘাঁটি হিসেবে দাবি করে এবং এই অজুহাতে 1983 সালের 25শে অক্টোবর দেশটির উপর যুদ্ধ চাপিয়ে দেয়। মার্কিন সরকার এ যুদ্ধের সপক্ষে আরও কিছু মিথ্যা অজুহাত তুলে ধরেছিল, যা আমরা আজকের আলোচনায় বর্ণনা করব। গ্রানাডায় মার্কিন সেনা অভিযানের ফলে সেখানে কয়েকদিন ধরে যুদ্ধ চলে। মার্কিন সেনারা 1,500 ও 700 কিউবান সেনার মুখোমুখি হয়। মার্কিন সরকারি সূত্রগুলো জানায় যে কোনো কোনো প্রতিরোধ যোদ্ধা আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং তারা খুব ভালোভাবে অবস্থান বা পজিশন নিয়েছিলেন। তারা এতই বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন যে মার্কিন সরকার 26শে অক্টোবর রাতেই ওই অঞ্চলে আরও 2 ব্রিগেড সেনা তলব করে। প্রচণ্ড সংঘর্ষে 19 জন মার্কিন সেনা নিহত ও 196 জন আহত হয়। নিহত হয় 24 জন বেসামরিক নাগরিক। ওই বেসামরিক নাগরিকদের অনেকেই একটি মানসিক হাসপাতালের উপর মার্কিন বোমাবর্ষণের শিকার হন।
মার্কিন সরকার গ্রানাডায় হামলার অজুহাত দিতে গিয়ে দাবি করে যে এ অঞ্চলের সরকারগুলোই এই হামলা চালানোর অনুরোধ জানিয়েছিল এবং গ্রানাডায় আমেরিকার 100 থেকে 150 জন মেডিকেল কলেজের ছাত্রকে অপহরণের ফলে তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অথচ ১৯৮৩ সালের ২৪শে অক্টোবর রাতেই নিউজউইক লাইটলাইন অনুষ্ঠান সংবাদ উপস্থাপক টড ক্যাপল গানাডায় মার্কিন মেডিকেল ছাত্রদের কাছে টেলিফোন করে তাদের অবস্থা জানতে চাইলে তারা নিরাপত্তা অনুভব করছে বলে জানিয়েছিল। তারা আরও বলেছিল যে কোনো ধরনের বিপদ বা নিরাপত্তাহীনতার হুমকিও তারা দেখছে না। এমনকি তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জেমস বুটিটো এই কানাডায় মার্কিন হামলার দুই দিন আগে এর বিবৃতিতে দাবি করে যে কানাডায় পড়তে আসা মার্কিন মেডিকেল ছাত্ররা কোনো ধরনের হুমকির মুখে নেই এবং এ ধরনের দাবি পুরোপুরি বানোয়াট।
এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে অন্য অনেক মার্কিন প্রেসিডেন্টের মতোই সত্য ও বাস্তবতার প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ছিল না। তিনি মার্কিন নাগরিকদের কাছে এমন ভাব দেখিয়েছেন যে গ্রানাডা রাশিয়া ও কিউবারই একটি উপনিবেশ মাত্র এবং দেশটি সন্ত্রাসবাদ রপ্তানির চেষ্টা করছে ও গণতন্ত্রের ওপর আঘাত হানার পায়তারা চালাচ্ছে বলে মার্কিন সরকার সময় মতো গ্রানাডার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি ১৯৮৩ সালে গ্রানাডায় ওয়াশিংটনের সামরিক আগ্রাসন প্রসঙ্গে বলেছেন, সেই গরুর রাখাল অর্থাৎ রিগান কয়েক ডজন নির্মাণ শ্রমিকের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার জন্য ৬,০০০ স্পেশাল সেনা পাঠান এবং এরপর ঘোষণা করেন যে এখন আমরা আগের চেয়েও বেশি নিরাপত্তার অধিকারী। চমস্কি এ সম্পর্কে দুটি দিক সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। প্রথমত, মার্কিন নীতি নির্ধারকদের গৃহীত একটি প্রচলিত প্রথা হল জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবসময় বিদেশি বিপদকে বড় করে ও জোর দিয়ে তুলে ধরা হয় এবং দ্বিতীয়ত, তারা গণমাধ্যমকে এ ধরনের নীতি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
গ্রানাডায় মার্কিন সামরিক আগ্রাসনের কিছুকাল পর জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন সামরিক হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করে। এ প্রস্তাবের পক্ষে পড়ে ১০৮টি ভোট এবং বিপক্ষে পড়ে মাত্র ৯টি ভোট। প্রস্তাবে গ্রানাডায় মার্কিন সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। চীন গ্রানাডায় মার্কিন সামরিক হস্তক্ষেপকে মার্কিন কর্তৃত্বকামিতার প্রকাশ্য দৃষ্টান্ত বলে উল্লেখ করে। কোনো কোনো সরকার এই হস্তক্ষেপকে বর্বরতার যুগ বলে যাওয়ার মতো নিকৃষ্ট কাজ বলে নিন্দা জানায়। কোনো কোনো সরকারও এটাও বলেছে যে এই আগ্রাসন চালিয়ে মার্কিন সরকার এমন কয়েকটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যে ওয়াশিংটন নিজেই এসব চুক্তির সদস্য। একই ধরনের প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদেও উত্থাপন করা হয় এবং এই প্রস্তাবে পরিষদের বেশিরভাগ সদস্যের সমর্থন থাকা সত্ত্বেও মার্কিন সরকার তাতে ভোট দেয়।
গ্রানাডায় মার্কিন দখলদার সেনাদের কর্তৃত্ব ও দখলদারিত্ব প্রতিষ্ঠার পর মার্কিন সরকারের মনোনীত সেখানকার সেবাদাস সামরিক সরকার বিপ্লবী নেতাদের একটি আদালতে হাজির করে প্রহসনের বিচার চালায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এআই এই আদালতকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে। এই আদালতে গ্রানাডার যে ১৭ জন বিপ্লবী নেতার বিচার করা হয়েছিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদেরকে শীতল যুদ্ধের সর্বশেষ বন্দী বলে অভিহিত করে। এই উপমার মাধ্যমে সংস্থাটি মার্কিন ও সোভিয়েত শক্তির প্রতিদ্বন্দ্বিতাকালীন সংঘাতগুলো ও অমূলক মার্কিন আশঙ্কার কথাই স্মরণ করিয়ে দেয়। এ ধরনের কৌশলের মাধ্যমে মাধ্যমে মার্কিন সরকার এখনও মার্কিন জনগণ ও জনমতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসলাম সম্পর্কে মার্কিন সরকারের পক্ষ থেকে মিথ্যাচার ও আতঙ্ক প্রচার করা এবং সন্ত্রাসবাদ ও অন্য আরও অনেক বিষয় সম্পর্কে আতঙ্ক তুলে ধরাই এর কিছু জলজ্যান্ত প্রমাণ।
শ্রোতা ভাই বোনেরা, আমাদের নির্ধারিত আলোচনার সময় ফুরিয়ে এল। বিগত ৫০ বছরে সংঘটিত আরও একটি যুদ্ধ ও তার হোতা সম্পর্কে আমরা কথা বলব আগামী আসরে। আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। ইউরোপে ইসলাম আতঙ্ক জোরদার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসরে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের আলোচনা উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পাশ্চাত্যের কোন গণমাধ্যম বিংশ শতক ও একবিংশ শতককে মানবাধিকার, স্বাধীনতা ও অন্যদের মৌলিক অধিকারের প্রতি সম্মানের যুগ বলে দাবি করে থাকেন। ইউরোপের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতারা এসব অধিকারের প্রতি ব্যাপক সমর্থন এবং এসব বিষয়কে জোরালো নীতি হিসেবে ছড়িয়ে দেওয়ার কথাও বলে আসছেন, কিন্তু মুসলমানদের বেলায় এসবই স্লোগান মাত্র। ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে দিনকে দিন বাড়ছে বৈষম্য ও ঘৃণা এবং সেখানে আরোপ করা হচ্ছে ইসলাম বিদ্বেষী নানা আইন ও বিধিনিষেধ। কেবল ব্যক্তি বা দল বিশেষের পক্ষ থেকে নয়, সরকারি পর্যায় থেকেও নেওয়া হচ্ছে এসব বৈষম্যমূলক, ঘৃণামূলক ও ইসলাম বিদ্বেষী পদক্ষেপ। ফলে সেখানে জোরদার হচ্ছে ইসলাম আতঙ্ক এবং ইসলাম বিদ্বেষ সুসংগঠিত ও সুপরিকল্পিত উপায়ে।
ব্রিটেনের অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় সেখানে সব ধরনের অপরাধের ক্ষেত্রে কেবল মুসলমানদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলা হয়। ১১ সেপ্টেম্বরের ঘটনার পর ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় প্রায় ৬০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে, আর এদের বেশিরভাগই ছিলেন মুসলমান। কিন্তু পরে দেখা গেছে তাদের ১০০ জনেরও কম সংখ্যক সন্ত্রাসে জড়িত বলে অভিযুক্ত হন। শেষ পর্যন্ত মাত্র ১৫ জন সন্ত্রাসের বিষয়ে দোষী সাব্যস্ত হন এবং তাদের মধ্যে মুসলমান ছিলেন মাত্র ৩ জন। ইউরোপের রাজনৈতিক নেতারা এখনও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলাম আতঙ্ক জোরদার ভূমিকা রাখছে। এক্ষেত্রে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান, অর্থাৎ কখনো সরাসরি আইন পাশ করে, কখনো পরিবেশ বা পরিস্থিতিকে ইসলাম বিদ্বেষী আইন পাশের অনুকূল করে তোলা হয় গণমাধ্যম ও প্রচার মাধ্যমের সহায়তায়, কখনো বা আইন পাশ করা ছাড়াই অলিখিত আইনের মাধ্যমে নানা বিধি নিষেধ চাপিয়ে দেওয়া হয় বা চাপ প্রয়োগ করা হয় মুসলমানদের উপর এবং মুসলমানদের অধিকারের প্রতি সহায়তা দিতে কোনো সরকারি প্রতিষ্ঠানই এগিয়ে আসে না।
ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও ইসলাম বিদ্বেষী নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মহাদেশে মুসলমানদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকার প্রতি সরকারি আতঙ্ক এবং উদ্বেগের নানা কারণের প্রভাবে। এ ধরনের অজুহাত দেখিয়ে ইউরোপের কোনো কোনো সরকার বা দল ইসলাম বিরোধী আইনি পদক্ষেপ নিচ্ছে, যেমন ফ্রান্সের স্কুলগুলোতে মুসলিম মেয়েদের হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, 2009 সালে সুইজারল্যান্ডে মসজিদগুলোতে মিনার তৈরির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ইউরোপে বেশ কয়েকটি দেশে মসজিদ নির্মাণের উপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, 2011 সালে বেলজিয়াম ও ফ্রান্সের পাবলিক প্লেসে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় জোটের বিচারালয় 2017 সালের 14 মার্চ নারীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞার রায় দিয়েছে এবং এই রায়ের ভিত্তিতে ইউরোপের যে কোনো প্রতিষ্ঠানের কর্মী বা কর্মচারীর নিয়োগকর্তারা ইচ্ছে করলেই হিজাব পরিহিতা নারীদের চাকরি থেকে বহিষ্কার করতে পারবেন।
ইউরোপে বিদেশিদের অভিবাসনের বিরুদ্ধে আইন পাশের চেষ্টাগুলো অভিবাসন বিরোধিতা বৃদ্ধির, বিশেষ করে মুসলমানদের অভিবাসনের বিরোধিতা জোরদারেরই ফসল। স্থানীয় নাগরিকদের মধ্যে জনপ্রিয়তা পেতে বা তাদের ভোট বেশি হারে পাওয়ার লক্ষ্যে ইউরোপের অনেক দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতা তাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর জন্য বিদেশিদের অভিবাসনকে দায়ী করেন। এসব নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে বা মন্ত্রী হয়ে অভিবাসন বিরোধী আইন পাশ করেন, যেমন অস্ট্রেলিয়ায় ইসলাম সম্পর্কিত জাতীয় পরিকল্পনা নামে একটি ডিজিটাল পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় 620টিরও বেশি মসজিদ, ইসলামী সমিতি ও মুসলিম ব্যক্তি এবং মুসলিম কর্মকর্তাদের বিশেষ তালিকায় রাখা হয়েছে, সম্ভাব্য অপরাধী হিসেবে তুলে ধরতেই এই তালিকা করা হয়েছে বলে মনে করেন ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদনান আসলান। এ ধরনের পদক্ষেপ মানবাধিকার পরিপন্থী।
পাশ্চাত্যের মদদে ইসলাম ও মুসলমানদের নামে কয়েকটি উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী গড়ে ওঠার পর পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী গণমাধ্যম ও রাজনৈতিক মহল এসব গোষ্ঠীর অস্তিত্ব ও তৎপরতার প্রতিক্রিয়ার অজুহাত দেখিয়ে ইসলাম বিদ্বেষী ও ইসলাম আতঙ্ক ছড়ানোর তৎপরতা জোরদার করেছে। এইসব মহল ইসলাম ও মুসলমানদের বিষয়ে বিকৃত চিত্র তুলে ধরছে ইউরোপে। এই প্রেক্ষাপটে 2010 সালে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করা হয়েছে এবং ইউরোপের কথিত মানবাধিকার আদালত ফ্রান্সের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। ফ্রান্সই একমাত্র দেশ যেখানে 2004 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধ করা হয়। যেসব নারী ফ্রান্সের এই আইন অমান্য করবে তাদের কাছ থেকে নগদ 150 ইউরো জরিমানা আদায় করা হবে। জার্মানিতে হিজাব নিষিদ্ধ করা হয় 2010 সালে, বেলজিয়ামে পরের বছর, হল্যান্ডে 2015 সালে এবং বুলগেরিয়ায় 2016 সালে আইন করে হিজাব নিষিদ্ধের আইন পাশ করা হয়। 2020 সালে ইউরোপীয় জোটের বিচারালয় হিজাব পরার কারণে মুসলিম নারীদের চাকরি থেকে বহিষ্কারের বিষয়টিকে আইন সিদ্ধ বলে ঘোষণা করে।
জার্মানির দুই মুসলিম নারী হিজাব পরার কারণে চাকরি থেকে বহিষ্কারের শিকার হলে তারা ইউইউ এর আদালতে এ বিষয়ে মামলা দায়ের করেন। আদালতের রায়ে বলা হয়, কর্মক্ষেত্রে প্রকাশ্যে রাজনৈতিক, দার্শনিক বা ধর্মীয় বিশ্বাস প্রকাশকারী কোনো পোশাক পরার উপর নিষেধাজ্ঞা গ্রাহকের কাছে একটি নিরপেক্ষ চিত্র উপস্থাপনের জন্য বা সামাজিক সংঘাতে রোধ করার জন্য নিয়োগকর্তার প্রয়োজন অনুসারে ন্যায্য হতে পারে। সফি আহমেদ নামের একজন ইউরোপীয় মুসলিম লেখক এই রায়ের নিন্দা জানিয়ে বলেছেন, ইউরোপ তার আইনি বা বিচারিক বিধি বিধানে ইসলামের সঙ্গে শত্রুতা শুরু করেছে। ফ্রান্সে 2020 সালে কথিত বিচ্ছিন্নতাবাদ বিরোধী একটি আইন পাশ করা হয়। অনেকেই বলছেন এই আইনের উদ্দেশ্য হল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করা ও মুসলমানদের নানা সংস্থা বা সমিতিগুলোকে নিষিদ্ধ করার জন্য অজুহাত যোগানো। একই বছরে এ আইনের অজুহাতে ফ্রান্সে মুসলমানদের দুটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। মোট কথা, ইউরোপে সরকারি সহযোগিতায় সুসংগঠিত কায়দায় ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের আওতায় ইসলাম বিদ্বেষী ও ইসলাম আতঙ্ক জোরদারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। 11 সেপ্টেম্বরের ঘটনার পর সন্ত্রাসবাদ মোকাবেলার অজুহাতে এই প্রক্রিয়া জোরদার করা হয়।
লক্ষণীয় বিষয় হল ইসলাম বিদ্বেষী তৎপরতা এবং ইসলাম আতঙ্ক ছড়ানোর কাজে ইউরোপীয় সরকারগুলোর মধ্যে অনেক মিল দেখা যায়। এ বিষয়ে কথা হবে এ ধারাবাহিকেরই আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
Tehran ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek lsum.